You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1, the following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও, রেডিও 4EB 98.1 FM এ। আজকে বুধবার রাত 8:30 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শ্রোতা, প্রতি বুধবার রাত 8:30 আপনারা ব্রিসবেন বাংলা রেডিও শুনে থাকেন, রেডিও 4EB 98.1 FM এ। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষ অতিথি। তার পরিচয়, তিনি একজন লেখক, মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে তিনি এখন অবসর জীবন যাপন করছেন এবং পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। তার নাম হাবিবুর রহমান আহমেদ। তার আরেকটি পরিচয়, তিনি ব্রিসবেনে বসবাস করি আমাদের সবার পরিচিত মাহিউল মুর্শেদ, অনুভাইয়ের বাবা। জনাব হাবিবুর রহমান আহমেদ কয়েক মাসের জন্য ব্রিসবেনে বেড়াতে এসেছেন। এই সুযোগে আমরা তাকে ব্রিসবেনে বাংলা রেডিও সাপ্তাহিক অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব আর সাথে থাকবে কিছু গান। আসসালামু আলাইকুম হাবিবুর রহমান আঙ্কেল, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হাবিবুর রহমান চাচা, প্রথমে আপনাকে অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। এবং আপনার কাছ থেকে প্রথমে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে আপনার লেখালেখি নিয়ে জানতে চাইবো। আপনি কতদিন ধরে লিখছেন?
দিনক্ষণ বলতে গেলে অনেকটা সময় লাগে। আমি আমার ছাত্র জীবন থেকেই কিছু কিছু লিখি, একবারে স্কুল জীবন থেকেই কিছু কিছু লিখতাম। আমার এক শিক্ষক ছিলেন ভূপেন্দ্রলাল বড়ুয়া, তিনি আমাকে খুব উৎসাহ দিয়েছেন লেখার জন্য। এই তার উৎসাহপণ যেটুকু আমি পেয়েছি, এর থেকেই আমি কিন্তু এগিয়ে আসতে সক্ষম হয়েছি। যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, তখন আমি লেখালেখি করতাম এই সাময়িক পত্র পত্রিকা বা স্কুল ম্যাগাজিন এগুলোতে, আর স্থানীয় পত্রিকা যেগুলো থাকতো এগুলোতে। পরবর্তী সময় আমার কর্মজীবনে আমি লেখালেখি করি দৈনিক সংবাদ পত্রিকায়।
আচ্ছা,
সংবাদ তখন খুব জনপ্রিয় পত্রিকা ছিল। যতগুলো জনপ্রিয় পত্রিকা ছিল তার মধ্যে দৈনিক সংবাদ, দৈনিক বাংলা এগুলো এগিয়েছিল। এই দৈনিক সংবাদে আমি লিখেছি, জনাব বজলুর রহমান ছিলেন তখন সম্পাদক, তার সান্নিধ্যে এসেছি বিভিন্ন কারণে। আমার কর্মজীবনটা একটু ব্যাপক, অনেক দূর পর্যন্ত প্রসারিত। আমার কর্মজীবনে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এবং যেটুকু রাজনীতি আমি করেছি সেটা আবার শোষিত বঞ্চিত মানুষের রাজনীতি। এটা ছিল কমিউনিস্ট পার্টি, বর্তমানে যেটা সিপিবি। আমি এখন রাজনীতি করি না, তখন আমি সক্রিয়ভাবেও রাজনীতি করেছি। দীর্ঘ 30টি বছর আমি এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এবং আমার এগুলো করতে গিয়ে আমার লেখালেখি করতে হয়েছে অনেক। দলীয় মতবাদকে তুলে ধরার জন্য আমি লিখেছি, আর যেটুকু করেছি এটা কম বলা হয়। আমি অধিক বললে, সময় হলে অধিক বলতে পারতাম, কিন্তু এখন কম পরিসরে স্বল্প সময়ের মধ্যে আমি এই জিনিসগুলো একটু তুলে ধরছি। এই রাজনীতিটা ছিল শোষিত বঞ্চিত মানুষকে অধিকার আদায় করে দেওয়ার মতো একটা মতবাদ নিয়ে। কিন্তু বিশ্বব্যাপী যে মতবাদ মার্কসিজম লেনিনিজম ওইটারই অনুসরণ অনুগামী আমরা ছিলাম বাংলাদেশের সিপিবি। এই সিপিবির রাজনীতিটা আমি করেছি দীর্ঘদিন এবং এই কারণে আমাকে লেখাও হয়েছে, অনেক লেখালেখি করেছি। এই পত্রিকা সম্পাদক যিনি ছিলেন বজলুর রহমান, বজলু ভাই আমার সিনিয়র, বজলু ভাই তখন আমাকে খুব বেশি তাগাদা দিলেন যে তুমি তোমার লেখাগুলো আমার পত্রিকায় পাঠাও।
আচ্ছা, বজলুর রহমান সাহেবের আরেকটি পরিচয় যদি বলো যে উনি।
বজলুর রহমান সাহেব ছিলেন পত্রিকার সম্পাদকের, তিনি এখন বর্তমানে বাংলাদেশ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর হাজবেন্ড।
আচ্ছা আচ্ছা।
উনি তখন এই দলীয় রাজনীতিটা করতেন সিপিবি, বজলুর রহমান।
আচ্ছা,
এই জন্য।
আর ওই যে গল্প উপন্যাসগুলো কবে থেকে লেখা শুরু করল?
গল্প উপন্যাস লেখাটা শুরু হয়েছে আমার এটা 72 মুক্তিযুদ্ধের পরে, 72-তে আমি লিখেছি। তখন আমার একটা উপন্যাসই প্রকাশিত হয়েছে আর পরেরগুলি আরও অনেক পরে, মাঝখানে অনেকদিন চলে গেল আমি এসব লেখা প্রকাশ করিনি। এটার ভিন্ন ভিন্ন কারণ, এর মধ্যে একটা হলো আমি নিজে কিছু অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমি 5 দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, ময়মনসিংহ হাসপাতালে। তো দেখেছি আমি এরকম যে ওই লেখালেখির টাকা দ্বারা যেখান থেকে আমি অনুভব করেছি, আমার শোষিত বঞ্চিত মানুষ যারা কৃষক শ্রমিক এরা কিন্তু আমার এই প্রবন্ধগুলো পড়ে খুব উৎসাহ দিয়েছেন। নেত্রকোণার একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন খালেকদার চৌধুরী, নাম হয়তো শুনেছেন, তিনি 21শে পদক পেয়েছেন, এখন তিনি নেই, জীবিত নেই। ওনার উৎসাহ উদ্দীপনায় সেখানে একটা সাহিত্য সমাজ গঠিত হয়েছে, এটার মধ্যে আমি ছিলাম দীর্ঘদিন, এখন এখানেও নাই, আমি একটু কেমন হয়ে গেছি আর কি। লেখালেখি চলছে আমার, এগুলো ঠিকই চলেছে।
আপনার কী কী লেখা প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত?
এখন পর্যন্ত আমার 8টি উপন্যাস আর কবিতার বই 3টি, এগুলো প্রকাশিত হয়েছে আর বাকি আগামী ফেব্রুয়ারিতে আর কিছু নতুন বই যাবে আর কি।
বাহ, চমৎকার। তা আপনার এই উপন্যাসগুলোতে কি কোনো বিশেষ শ্রেণীর মানুষের কথা অথবা কোনো বিশেষ মেসেজ কি উঠে এসেছে, নাকি এগুলো মূলত বিনোদন ধর্মী ফিকশন শুধু গল্প, বা নাকি কিছু কোনো একটা মেসেজ আপনি অলওয়েজ দিতে চেয়েছেন আপনার লেখার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য? বা
না, সেটাই আমি বলি, বিনোদন তো যে কোনো লেখার মধ্যে বিনোদন একটা থাকবে, বিনোদনের আবার প্রকার ভেদ আছে। কেউ ফুটবল খেলায় বিনোদন লাভ করে, কেউ ক্রিকেট খেলায় বিনোদন লাভ করে, তেমনি লেখালেখি পড়ে এটার মধ্যে বিনোদন লাভ করার ক্ষেত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সমস্ত কিছু একসঙ্গে হয় না। আমার লেখায় সাধারণত আমি ওই শোষিত বঞ্চিত মানুষ যারা শ্রমিক কৃষক এদের জীবনকে তুলে ধরার চেষ্টা করেছি। এইবার আমার গত ফেব্রুয়ারিতে আমার সর্বশেষ উপন্যাস মানুষ এটা প্রকাশিত হয়েছে আর কি,
বইমেলাতে।
এখানেও আমি কিন্তু ওই বঞ্চিত মানুষ কবলার একজন যে জুতা সেলাই করে, সে এই সমাজে আমাদের সমাজে উপেক্ষিত জন, তার মর্যাদা কিন্তু আমাদের সমান নয়। আমরা যারা হিন্দু মুসলমান বৌদ্ধ আছি বাংলাদেশে, তার মর্যাদা আমাদের সমান নয়। এদেরকে আমার টেনে আনতে হয়েছে, এদেরকেই টেনে এনে এই বইটা আমি করেছি।
তো এই বিষয়বস্তু নিয়ে লেখার কারণ কি, মানে আমি মূলত জানতে চাচ্ছি যে এ ধরনের উপন্যাস লেখার অনুপ্রেরণা আপনি কিভাবে পেয়েছেন?
আমাদের যে রাজনীতিটা করেছি আমি বিশেষভাবে, সেই রাজনীতিটা ছিল তো এই শোষিত বঞ্চিত মানুষকে টেনে আনা, সামনে আনা এবং এদের অধিকার আদায় করা। এটাই ছিল মূল লক্ষ্য।
আচ্ছা,
এরা তো বঞ্চিত।
জি,
এরা তো আমার বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয় এরা কখনো দাওয়াত পায় না, পাবেও না, কখনো পায়নি। এদেরকে আনতে হবে আমাদের সমান পঙ্ক্তিতে রেখে মর্যাদা দিতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য এটাই। সেও এই দেশের জন্য অনেক কিছু করেছে, মুক্তিযুদ্ধও করেছে সে, কিন্তু তার মর্যাদা সেই পর্যায়ে যায়নি, যায়নি আমাদের জন্য, আমরা এটা করে দিইনি। কাজে তাকে ওই মর্যাদায় অধিষ্ঠিত করার জন্যই আমি এই চরিত্রটাকে এনেছি এই বইটা।
অর্থাৎ মানে দীর্ঘদিন শোষিত বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার করতে করতেই তাদেরকে নিয়ে লেখার প্রেরণাটা আপনি পেয়েছেন।
এটাই আমার লক্ষ্য।
বাহ, চমৎকার, অসাধারণ। আপনাকে আপনার এই উদ্যোগের জন্য আমাদের বাংলা রেডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা, আমরা এখন গানে চলে যাব। গানের পরে এবং বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসবো এবং হাবিবুর রহমান আহমেদ চাচার সাথে আরও অনেক বিষয় নিয়ে আমাদের কথা হবে। আমরা এখন গানে চলে যাচ্ছি।
program you're listening to relies on local business support. Put your business message on the minds of our multicultural listening audience with an affordable sponsorship package. As a business owner, become a radio sponsor today. We'll even assist you in writing, production and any translation services needed. To find out more, call 3240 8600 or send us an email to info@4eb.org.au. Radio 4EB FM, celebrating 30 years of broadcasting from Kangaroo Point.
Celebrate Ipswich's diverse multicultural community at the Pacifica Spring Festival on Saturday the 8th of September at Evan Margetson Park in Goodna from 3pm to 8pm. Enjoy free entertainment and children's rides, food stalls, elders marquee and multicultural performances from Ensemble Diaspora and roving lion dancers. For more details, visit ipswich.qld.gov.au. Station sponsor.
জি, আমি আপনার কাছে আসছি এখানে। শ্রোতা ব্রিসবেন বাংলা রেডিও শুনতে পাচ্ছেন রেডিও 4EB 98.1 FM এ। আমরা কথা বলছি লেখক, মুক্তিযোদ্ধা এবং শিক্ষক জনাব হাবিবুর রহমান আহমেদের সাথে। তো হাবিবুর রহমান আঙ্কেলের কাছে আমি যাব, যাওয়ার আগে আমি আসলে একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই। সেটা হচ্ছে যে আগামী 9ই সেপ্টেম্বর সোসাইটি অফ বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ড ইন অ্যাসোসিয়েশন উইথ রয়্যাল বেঙ্গল ট্রেল ওয়ার্কার্স এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন একটি বাংলাদেশ কমিউনিটি ফান ওয়াকের আয়োজন করছে। তাদের মোটো হচ্ছে ওয়াকিং টুগেদার ফর বেটার হেলথ। এটি অনুষ্ঠিত হবে ফরেস্ট লেক পার্কল্যান্ডসে এবং দুটি ওয়াক অনুষ্ঠিত হবে, একটি হচ্ছে 5 কিলোমিটার এবং আরেকটি হচ্ছে 2.5 কিলোমিটার। দুটোই 9টার সময় শুরু হবে। অ্যাকচুয়ালি ফরেস্ট লেক পার্কল্যান্ডটা হচ্ছে লেকের চারপাশে প্রায় 2.5 কিলোমিটারের একটা সার্কিট। তো যারা চান একটা সার্কিট একবার রাউন্ড দিবেন তারা 2.5 কিলোমিটার, যারা দুবার দিবেন তারা 5 কিলোমিটার এভাবে হাঁটতে পারবেন। সোসাইটি অফ বাংলাদেশি ডক্টরস কুইন্সল্যান্ড, রয়্যাল বেঙ্গল ট্রেল ওয়ার্কার্স এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন, তারা আসলে চাচ্ছে ব্রিসবেনের প্রবাসী যারা বাংলাদেশি আছে আমরা এই কমিউনিটিতে আমাদেরকে আরও স্বাস্থ্য সচেতন করে তুলতে এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে আরও বেশি করে সম্পৃক্ত করতে। এবং তারই সূত্র ধরে কিন্তু এই ইভেন্টটি আসলে অর্গানাইজ করা হচ্ছে। সবাই আমরা যারা রয়্যাল বেঙ্গল ট্রেল ওয়ার্কার্স আছি, এসবিডিকিউ ব্যাবের আছি, তারা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে গিয়ে যারা কমিউনিটি মেম্বার আছেন তারা এই ইভেন্টটিতে আসবেন এবং সবাই খুব এনজয় করবেন। এবং অবশ্যই এখানে আরেকটা ব্যাপার বলে রাখা উচিত যে এখানে কিন্তু গোল্ড কয়েন ডোনেশনেরও একটি ব্যাপার আছে। গোল্ড কয়েন ডোনেশন মানে আমরা জানি যে অ্যাটলিস্ট $1 একটা কয়েন ডোনেট করা, যদি কেউ বেশি করতে চান বেশিও করতে পারবেন এবং এই টাকাটি একটি চ্যারিটিতে প্রদান করা হবে। নয় আপনারা আবার বলে রাখতেছি, আপনারা আপনাদের ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন যে 9ই সেপ্টেম্বর সকাল 9টা ফরেস্ট লেক পার্কল্যান্ডস। শ্রোতা, আমরা আবার আমাদের অতিথির কাছে এখন ফিরে যাব। বিরতির আগে আসলে কথা বলছিলাম হাবিবুর রহমান আঙ্কেলের লেখালেখি নিয়ে এবং ওনার রাজনীতি জীবন নিয়ে। তা একটা কথা আসলে আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আপনি 30 বছর রাজনীতি করেছেন, কমিউনিস্ট পার্টি করেছেন, ছেড়ে দিলেন কেন?
এটা বলতে গেলে সকলের জানা একটা ব্যাপার আছে, এটা দুনিয়াটাকে নাড়িয়ে দিয়েছে, সারা দুনিয়াটাই একটু নাড়া খেয়েছে। সমাজতন্ত্রের বিবর্তন, সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র শেষ হয়ে গেছে। 71 বছর পরে যদি সমাজতন্ত্র এই জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে না পারে, রাশিয়ার জনগণ সেটাকে পরিত্যাগ করেছে এবং রাশিয়ার সমাজতন্ত্রের ভাঙন সৃষ্টি হওয়ার সাথে সাথে সারা বিশ্বেই এটার একটা প্রভাব পড়েছে। 1 নম্বর কথা, যারা রাশিয়ার চীনপন্থী কমিউনিস্ট পার্টি করতেন তারা কিন্তু ভাঙনের মধ্যে পড়ে গেছে। সেই ক্ষেত্রে আমিও তো এরকম একটা মানুষই, আমিও দেখেছি যে এটা তো আমি কি ভুল করেছি কি না, ভুল করেছি কি না। আমি ছুটিতে গেলাম, ছুটিতে থাকলাম 6 মাস, তারপরের থেকে আস্তে আস্তে এটা আমার কমিটি হয়ে গেল, আমার পক্ষে আর এটা করা সম্ভবপর হয়নি। এটা হলো প্রধান কারণ। আর দেশের অভ্যন্তরে যে সমস্ত কারণ সৃষ্টি হয়েছে এটা বলতে গেলে অনেক কিছু, এটা বললে আমার পার্টিকে দোষারোপ করা হয়।
আচ্ছা,
তবু আমি বলছি, বাকশাল হয়েছিল মনে আছে তো?
বাকশাল
শুনেছেন? বাকশাল করেছিল আওয়ামী লীগেই, বাকশাল করেছিল। এই বাকশালের সময় কমিউনিস্ট পার্টি লিকুইডেট হয়ে যায়, তারা সরাসরি বাকশালের সদস্য হয়ে গেল, পার্টির নাম, নেম প্লেট সব কিছু উল্টে ফেলে দিল। এরপরে আর এখানে থাকার তো কোনো মানে হয় না, আমি আর কার কোথায় থাকবো? আমি নিজস্ব কোনো মতবাদ সৃষ্টি করতে পারিনি, যাইওনি আমি এমনিতেই প্যাসিভ হয়ে গেছি।
আচ্ছা,
এটা হলো প্রধান কারণ।
আচ্ছা আচ্ছা,
এটা বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে।
তো আচ্ছা, আপনি এবার আরেকটু অন্য প্রসঙ্গে আসি। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, তো আমাদের যদি আপনার মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা কিছু বলতেন বা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতেন তাহলে ভালো লাগতো আর কি।
আচ্ছা, এটা আমি বলি। 71 সনটা তো বাঙালির জীবনে একটা বিশেষ ভূমিকা। এই যুদ্ধেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো আপনি তো আমার অংশটা জানতে চেয়েছেন, আমি মুক্তিযোদ্ধা হিসাবে কোথায় কী করেছি। বিস্তারিত বলা সম্ভবপর নয়, তবু আমি বলে যাচ্ছি। আসামের তেজপুর, নাম তো নিশ্চয়ই শুনেছেন, আসামের তেজপুরে লেফটিস্ট পার্টিগুলির একটা বিরাট ক্যাম্প ছিল, মুক্তিযোদ্ধা ক্যাম্প, প্রায় 800 লোকের ক্যাম্প। সেইখানে আমিও সেইখান থেকেই সম্পৃক্ত হয়েছি। ওইখানে গিয়ে আমরা ট্রেনিং নিয়েছি। তা আমাদের ট্রেনিংয়ের মূল ব্যাপারটা ছিল সহযোগী, একটা দল সৃষ্টি করতে হয়েছে সহযোগী, যারা দেশের ভিতরে থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ পাঠাবে আর সংবাদগুলো আদান প্রদান করবে, এই দেশে পাঠাবে, এইখান থেকে ওইখানে পাঠাবে। কিছু ছাত্র যুবক এদেরকে রিক্রুট করে পাঠাতে হবে, এটা ছিল এই গ্রুপটার প্রধান কাজ।
এই টিমটার কি কোনো নাম ছিল?
নাম তো এইট গ্রুপ বলা হতো,
এইট গ্রুপ।
এই এইট গ্রুপের মধ্যে আবার আমরা যে 25 জন ছিলাম, 25 জনের মধ্যে এই 6 জন ছিল একটা গ্রুপ, এটার মধ্যে আমিও ছিলাম, এটার নেতৃত্বটা আমার উপরেই ছিল। এটার প্রধান কাজ ছিল ছাত্রদের মধ্যে কাজ করতে হবে।
আচ্ছা,
তা আমি তো তখন শিক্ষক, ছাত্রদের নিয়ে কাজ করা সহজ হয়েছে, ছাত্ররা আমাকে খুব সহযোগিতা করেছে, এই জন্য আমি এইট গ্রুপে থেকে গেলাম। এবং এইটা নিয়ে আমরা যুদ্ধক্ষেত্রে অনেকবার বিপদগ্রস্ত হয়েছি, একবারে ধরা পড়ে গেছি এই অবস্থায়ও, এই আমার ছাত্ররাই কিন্তু আমাকে বাঁচিয়েছে। এটা আল্লাহ নারাজ কথা হয়ে যায়, আল্লাহ তো বাঁচায়, কিন্তু এই ছাত্ররা অকস্মাৎ এসে হাজির হয়েছে, না হয় রাজাকাররা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, নিয়ে যায় রাত্রের অন্ধকার তখন। তারপর ছাত্ররা আমার সামনে পড়ে গেছে, এরা রাজাকারদেরকে ধরে নিয়ে গেল আর আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এটা ছিল মুক্তিযুদ্ধে আমি যেটুকু করেছি। এটা আমি বন্দুক নিয়ে যুদ্ধ করতে চাই না, আমাদের ছিল সহযোগিতা, টাকা পয়সা দিয়ে এবং এই দেশের জনমত সৃষ্টির ক্ষেত্রে রাজাকার যাতে মানুষ না হয় এটার পক্ষে কাজ করা।
জি,
এটা ছিল আমার প্রধান কাজ।
ধন্যবাদ চাচা আপনাকে। আমরা আবারও
তো পরবর্তীতে ও যে এইট গ্রুপের সবাইকে তো মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে,
সবাইকে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ একটা মামলা করে 2,362 জনকে সুপ্রিম কোর্টের রায়ে স্বীকৃতি দেওয়া হয়েছে, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন, 2,362 জন। এটা সর্বশেষ পদক্ষেপ। বর্তমানে যিনি মন্ত্রী আছেন তিনি এখনও চান না এরা মুক্তিযুদ্ধ হোক, কিন্তু এটা হয়ে গেছে অলরেডি।
ধন্যবাদ আপনাকে। আমরা শ্রোতা গানে চলে যাচ্ছি, গানের পর আবার ফিরে আসবো এবং আরও অনেক বিষয়ে। আমরা এতক্ষণ চাচার মুক্তিযুদ্ধের গল্প শুনলাম, এর গানের পরে আরও অনেক বিষয়ে কথা বলবো। আমরা এখন গান শুনে আসি।
ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল, ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল, ওই রূপের মাধুরি মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে দেখেছি, বাজে কিন কিনির নিজিনি তোমার যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে দেখেছি, কস্তুরী মৃগ তুমি যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে সে মায়ায় আপনারে ডেকেছি, ওই কপলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সত্য, আমি ভোরের গুঞ্জনে তোমারে দেখেছি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে দেখেছি, বাজে কিনির নিজিনি তোমার যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে দেখেছি,
to advise all financial members of EBAQ Radio 4EB of the upcoming special general meeting and annual general meeting on Sunday the 16th of September commencing at 9:30 a.m. All proxy forms must be received by 9:30 a.m. on Thursday the 13th of September. As a reminder, to have voting rights, you must be a financial member already approved by the Board of Directors. For more information on the upcoming AGM, visit the office of 4EB or call the office during normal business hours on 3240 8600.
শুনছেন প্রিজন বাংলা রেডিও, রেডিও ফোর এবি 98.1 FM। শ্রোতা, গত কয়েকদিন আগে ঈদ উল আজহা পালন করলাম আমরা, আর ব্রিসবেনে আগামী সেপ্টেম্বরের 15 তারিখ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঈদ পুনর্মিলনী মেজবান নাম দিয়ে। এখানে আসলে চিটাগাং সিডনি থেকে মেজবানি রান্নার স্পেশালাইজড একজন শেফ আসছেন, উনি মেজবানি রান্না করবেন এবং আপনারা সবাই এখানে আসতে পারবেন, এবং যারা ব্যাবের সদস্য আছেন তারা 5 টাকা রেজিস্ট্রেশন মূল্য দিয়ে, এবং যারা মেম্বার না তারা 10 টাকা রেজিস্ট্রেশন মূল্য দিয়ে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন। এটি 15ই সেপ্টেম্বর সকাল 11:30 কমিউনিটি সেন্টারে গেট খোলা হবে এবং চলবে 4টা পর্যন্ত, এবং রেজিস্ট্রেশন করতে পারবেন সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত। আর এই ঈদ পুনর্মিলনী মেজবান অনুষ্ঠিত হবে গ্রিন ব্যাংক কমিউনিটি সেন্টার, 45 টেভিয়ট রোড, গ্রিন ব্যাংক, কুইন্সল্যান্ড 4124। আমরা সবাই যাব, আমি যাচ্ছি, এখানে যারা আছেন তারা সবাই যাচ্ছেন, এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে একটা ভালো সময় এবং পুনর্মিলনীতে ভালো একটা সময় কাটাতে পারবো বলে আশা করছি। কথা বলছিলাম লেখক, মুক্তিযোদ্ধা এবং শিক্ষক জনাব হাবিবুর রহমান আহমেদের সাথে। আমরা এতক্ষণ ওনার লেখালেখি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললাম, তো এখন চাচা আপনার কাছে জানতে চাইব যে আপনার অস্ট্রেলিয়া ভ্রমণ নিয়ে, আপনি অস্ট্রেলিয়া এই নিয়ে কতবার এলেন?
অস্ট্রেলিয়া আমি এটা তৃতীয়বার।
তো যেহেতু তৃতীয়বার এসেছেন, অনেক জায়গায় ঘুরেছেন এবং অনেকের সাথে মেলামেশা করা হয়েছে, কমিউনিটির মধ্যেও মেলামেশা হয়েছে, তো ব্রিসবেনের এই জীবনযাপন আপনার কাছে কেমন লাগে? কি কি ভালো লাগে, কি কি ভালো লাগে না, সেটা যদি একটু বলতেন।
ভালো লাগে না এটা তো ফাইন্ড আউট করা কঠিন। আমি দেখেছি ব্রিসবেনটা আমার কাছে খুব ভালো লেগেছে, চমৎকার। প্রধানত আবহাওয়া বাংলাদেশের যা ব্রিসবেনেও তাই, খুব সিমিলারিটি আছে, এটা খুব কষ্ট নয়। আর সবচাইতে এটা সামাজিকতাটা, সোশ্যাল যে স্টেবিলিটি এটা আছে, এটা খুব চমৎকার। এখানে নিরাপত্তা যথেষ্ট পরিমাণে আছে, এগুলো অতটা আমাদের দেশে নাই নিরাপত্তা, কিন্তু এইখানে টোটাল নিরাপত্তাটা আছে। আর মানুষ কেউই দেখি না আমি যে আরেকজনের অসুবিধা সৃষ্টি করে কাজ করছে, কথা বলছে, এরকম পাই নাই। তৃতীয়বার আসছি আমি, অনেক প্রত্যেকবারে দুই মাস তিন মাস করে থেকেছি, এবারও প্রায় তো দুই মাস হতে চললো। আমি এরকম দেখি নাই কারো অসন্তুষ্টি প্রকাশ করেছেন বা ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কিছু কথা বলেছেন, এরকম নাই আমি পাই নাই।
তো এইখানে এই যে নিরাপত্তা যে আছে বা সুন্দর, মানে এটার পিছনে কারণ কি তোমার মনে হয়?
কারণটা তো আমি যতটুকু বুঝি, এই দেশটা শিক্ষিতের হার অনেক বেশি, আর যারা এখানে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন এরা তো সবাই শিক্ষিত মানুষ, এরা সমাজে বিঘ্ন সৃষ্টি হোক এমন কোনো কথা বলা বা কাজ করা থেকে সবাই দূরে আছেন, বরং নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক এরকম কার্যকলাপই তারা করছেন, এটা আমি ভালো করে খেয়াল করেছি। এটা
আর এখানে
এই ধরনের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা চমৎকার, এই জন্যই সমাজটা এরকম সুন্দর আছে।
আর আমাদের এই যে বাংলাদেশি কমিউনিটিতে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্রিসবেন, ব্রিসবেন বাংলা রেডিও, ব্রিসবেন বাংলা ল্যাঙ্গুয়েজ স্কুল, এই কার্যক্রমগুলো তো কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, তো এটা কেমন লেগেছে?
আমি এটাই আসছিলাম, আমি গেলাম সেই দিন বাংলা স্কুলে, ওইটাও দেখেছি, অনেকের সঙ্গে কথাও বলেছি। রংপুরের এক ভদ্রলোক ছিলেন, উনি এখানে থাকেন না, উনিও আসছিলেন ছেলের এখানে নাকি মেয়ের এখানে বেড়াতে চলে যাবেন, ওনার সঙ্গেও কথা হয়েছে। উনি এই বাক্যটা প্রয়োগ করেছেন যে এখানকার মানুষের মধ্যে যে হৃদ্যতাটা এটা বাংলাদেশে অনুপস্থিত নাই, আমরা এখানে এটা লক্ষ্য করেছি, এখানে স্বার্থের পিছনে কেউ ছুটে বেড়ায় না।
বাংলাদেশেও আছে, এখানে হয়তো একটু বেশি আর কি।
বাংলাদেশে আছে, এটা আছে তো বটে,
হৃদ্যতা আছে, মানে এখানে হৃদ্যতা
হ্যাঁ আছে। তো এখানে যেটুকু আছে এটা খুবই উল্লেখ করার মতো,
উল্লেখ করার মতো, রাইট।
এই জন্যই ব্রিসবেন আমার কাছে খুব প্রিয় জায়গা।
কিন্তু এখন আরেকটা প্রশ্ন করি, একটু মানে সম্পূরক প্রশ্ন আর কি, যে এখানে আসলে বাংলাদেশের কি মিস করেন?
বাংলাদেশ এটা আমার হোম,
হ্যাঁ
এটা তো আমার হোমল্যান্ড,
জি
আমার বাড়িটা মিস করি।
আচ্ছা আচ্ছা,
দুই মাস পরে মনে হয় যে ওর বাড়িতে চলে যাই এরকম মনে হয়।
হ্যাঁ হ্যাঁ,
কিন্তু এখানে আপনজন সবকে রেখে আবার চলে যেতে মন চায় না, চাইলেও যেতে হবে, এটা বাঙালি স্বভাব, আমরা বাঙালি স্বভাব,
জি
হোম সিক যেটাকে বলা হয় আর কি,
জি
এইটা। আর ব্রিসবেন তো চমৎকার জায়গা, এখানে কষ্ট করার কোনো পরিস্থিতি আমি মোকাবেলাও করি নাই, খুবই ভালো।
আর আপনি যে হৃদ্যতার কথাটা বললেন, আসলে এখানে বাংলাদেশি বলি আর এখানে যারা নেটিভ অস্ট্রেলিয়ান যারা আছে তাদের আসলে তাদের হৃদ্যতা, আসলে এটা একটা শেখার জিনিস আমার মনে করি, আমরা যারা এখানে এসেছি এই জিনিসটা আমাদের শেখা উচিত ওদের কাছ থেকে। ওরা অলওয়েজ খুব হাসি মুখে কথা বলে, যাকেই যে যখনই কারো কাছে কথা বলতে যাই না কেন খুব হাসি মুখে উত্তর দেয়, যেটা হয়তো আমরা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা আসলে ঠিক ওইভাবে অভ্যস্ত হয়ে আসিনি, এখন আমাদের কাছে খুব অবাক লাগে। যেমন এই প্রথম যখন আসলাম সবাই যখন বাস থেকে নামছে বাস ড্রাইভারকে একটা ধন্যবাদ দিয়ে নামছে, এই জিনিসটা একেবারে মানে রূপকথার মতো ছিল আমার জন্য, যে কি ব্যাপার এটা তো কখনো দেখিনি, আমাদের দেশে বাস ড্রাইভারকেও দেখেছি এখানেও দেখছি আর কি। তো আসলে এই জিনিসটা আসলে ওদের হৃদ্যতা এবং ওদের যে ভদ্রতা বোধ সৌজন্য বোধ আসলে শেখার মতো, অনুকরণীয় আসলে।
আরেকটা জিনিস যেটা মানে এই পরিপ্রেক্ষিতে বলি, যে ওরা কিন্তু আবার মানে এখানকার লোকজন বা সবাই যারা অস্ট্রেলিয়ান সবাই কিন্তু আরেকজনের প্রাইভেসিটাকে কিন্তু ওরা আবার ঠিকই গুরুত্ব
খুবই সম্মান করে সেটা,
আবার একই সাথে খুব আন্তরিক
আন্তরিক,
সো দুটোই কিন্তু মেনটেন করছে, এই জন্য অনেক কিছু আসলে শেখার আছে,
শেখার আছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই অনুভব, এখানে যে ওদের আমরা তো আসলে আমরা যখন বাংলাদেশে থাকি আমরা পশ্চিমা বিশ্ব ওদের জীবন ধারণ সম্পর্কে আসলে অন্যরকম একটা ধারণা নিয়ে থাকি, কিন্তু ওরা কিন্তু আসলে খুব পরিশ্রমী হয়, আমি মনে করি যে আমাদের থেকে কিন্তু ওরা অনেক পরিশ্রমী, ওরা সময়ের মূল্য অনেক বেশি দেয়, সময় অনেক সময় ধরে কাজ করতে পছন্দ করে, এই জিনিসগুলো আসলে কিন্তু আমাদের আমি মনে করি যে শেখার আছে ওদের কাছে।
আমি দেখেছি এটা,
জি
প্রত্যেকটা মানুষই কর্মজীবনটা খুব সুন্দর ধারাবাহিক পরিচালিত হচ্ছে
এবং ওদের ভিতরে শৃঙ্খলা বোধ আমি আমার মনে হয় অনেক বেশি। সকালে ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এই ধরনের আমরা তো এগুলো বয়ে পড়ে আসছি কিন্তু নিজেরা কখনো পালন করি নাই, বাট ওদের ভিতরে কিন্তু এই জিনিসটা আসলে ওরা প্র্যাকটিস করে এটা।
হ্যাঁ কারেক্ট, সেটাই আসলে, মানে পরিশ্রম করব, হেলদি থাকব, বিজি থাক, ব্যস্ত জীবনযাপন করব, এটাই আসলে হওয়া উচিত।
হওয়া উচিত জি।
ওদের যে বিদেশি যে বিশেষ করে বাঙালি কেউ না, কিন্তু ওদের এই যে একটা কুকুর প্রীতি, এটা কেন এটা আমি ফাইন্ড আউট করতে পারি নাই।
এটা
সবাই একটা কুকুর নিয়ে
একটা কারণ মনে হয় থাকে যে, যেহেতু আসলে পরিবার প্রথাটা এখানে একটা পর্যায়ে গিয়ে অত ওইভাবে কাজ করে না, মানে সবাই আসলে একটু দূরে দূরে চলে যায়, ছেলেমেয়েরা বাবা মার কাছ থেকে একটা পর্যায়ে একটা বয়সে গিয়ে কিন্তু মানুষ অনেক সময় খুব নিঃসঙ্গ হয়ে পড়ে। ওই ওইটা থেকে কি আসছে কিনা আমি জানি না, তবে অনেক জায়গাতেই দেখছে যে তারা তখন ওই তাদের ওই যে পোষা যে কুকুর থাকে তাকে নিয়ে সময় কাটায়। এইটা কি অভ্যাস, এটা থেকে কি অভ্যাস হয়েছে কেন, অনুভাই কি কিছু বলবেন নাকি?
আমার মনে হচ্ছে যে এটা একটা মানে দীর্ঘদিনের কালচার
আর কি। হ্যাঁ,
কুকুরকে নিয়ে একটু জগিংয়ে বের হলো, একটু এটা অনেকটা পার্ট অফ ফ্যামিলি হয়ে যায় আর কি। আর নট অনলি কুকুর, অনেকে বিড়ালও পালেন এবং আরও অনেক কিছু পোষেন, খরগোশ বা পাখি, বাট কুকুরটা একটু বেশি দেখা যায়, এখানকার কালচার হয়ে গিয়েছে আর কি। এটা আসলে একটা সঙ্গ দেয় সবাইকে একটা অন্যরকম।
জি,
খারাপ না, প্রভু ভক্তির মাঝে কুকুর প্রথম, তারপরে ঘোড়া। কুকুরের উপকারিতাও কিন্তু আছে, এটা সত্য। কানাডাতে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে আগুন লেগেছে বিছানার পাশে, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে কুকুরটা এটা এই বাচ্চাটার উপরে শুয়েছে, ওর গায়ে আগুন যাতে না লাগে সে নিজে পুরে মরে গেছে কুকুর, কিন্তু বাচ্চাটা অক্ষত রয়ে গেছে, এই জিনিসটা দেখেছি আমি। এইটাই বলছি,
হ্যাঁ এরকম আসলে অনেক গিয়ে, তারপরে কিছু কিছু যে আছে যে প্রভু মারা যাওয়ার পরে তার কবরের পাশ থেকে সরানোই যায়নি কুকুর, এরকম এক্সাম্পলও বহু আছে, সেগুলো আসলে আমাদের অভিভূত করে।
জি, তো অনেক ধন্যবাদ হাবিবুর রহমান চাচা আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে, আপনাকে ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অনেক ভালো লেগেছে আপনার কাছ থেকে আপনার রাজনৈতিক জীবন, শিক্ষকতা জীবন, মুক্তিযুদ্ধের কথা এবং ব্রিসবেনের যে ব্যাপারগুলো আপনি বললেন, পজিটিভ ব্যাপারগুলো বললেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য,
অনেক ধন্যবাদ। এবং অনু ভাইকেও ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। সুজন ভাই কিন্তু আজকে উপস্থিত ছিলেন স্টুডিওতে, একেবারেই চুপ ছিলেন সুজন ভাই। আপনি সুজন ভাইকে আমি একটু বলতে বলবো, তার আগে আমি একটা কথা বলে নিই। শ্রোতা, ব্রিসবেন বাংলা রেডিও আপনাদের রেডিও এবং এই রেডিওতে যে কার্যক্রম হয় এতে আপনাদের অংশগ্রহণই আমাদের কাম্য। আমরা কিন্তু এবছরও আমাদেরকে 4EB 98.1 FM থেকে বলা হয়েছে আমাদের 45 মিনিটের অনুষ্ঠান আরও বাড়িয়ে 60 মিনিট করা যায় কিনা, কিন্তু আমরা যে সমস্যাটির মধ্যে আছি সেটা হচ্ছে যে লোকবল সংকটে আছি, প্যানেল অপারেটর এই মুহূর্তে মাত্র 2 জন সক্রিয়ভাবে কাজ করছে এবং ব্রডকাস্টারও 2 কি 3 কাজ করছে। তো আমরা আপনাদের অংশগ্রহণ কামনা করি, আরও বেশি বেশি করে আপনারা প্যানেল অপারেটিংয়ে এবং ব্রডকাস্টার হিসেবে আসবেন, তাহলে আমরা আরও সুন্দরভাবে আরও ডাইভার্সিফাইড ওয়েতে আমরা আমাদের এই প্রোগ্রামগুলো পরিচালনা করতে পারব। তো সুজন ভাই আমাদের বাংলা রেডিওর কনভেনার আছেন, আপনি এই ব্যাপারে আমাদের কমিউনিটির সদস্যদেরকে ব্রিসবেন বাংলা রেডিওর সদস্য হওয়ার আহ্বান জানিয়ে কিছু বলবেন প্লিজ।
ধন্যবাদ সাদিদ, এবং ধন্যবাদ হাবিবুর রহমান চাচাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা রেডিওটা 98.1 থেকে পরিচালনা করে আসছি 2000 থেকে। তো এই মুহূর্তে আমাদের প্যানেল অপারেটর সাদিত যেটা বল মাত্র 2 জন। তো আমাদের এই রেডিওটা পরিচালনা করতে গিয়ে আমাদের কিছুটা সমস্যা পড়তে হচ্ছে, যারা আমাদের বর্তমান সদস্য আছেন এবং তারা যদি এগিয়ে আসতেন এবং তারা যদি ট্রেনিং করে প্যানেল অপারেটরের দায়িত্বটা পালন করার চেষ্টা করতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। এবং যারা প্রেজেন্টার আছেন তাদের মধ্য থেকেও কেউ যদি এগিয়ে আসতেন প্যানেল অপারেটরের ট্রেনিংটা করে, তারা যদি দায়িত্বটা নিতেন তাহলে সাদিদ এবং সুমিতের উপর চাপটা কমতো, কারণ এখন খুব মানে আমাদের জন্য একটা প্রেশার যাচ্ছে। আর আপনাদেরকে জানাতে চাই যে আগামী 29 সেপ্টেম্বর রোজ শনিবার 3:30 ইন্দ্রপল্লী স্টেট হাই স্কুলে রেডিও ফরিবির কর্তৃক অর্থাৎ ব্রিসবেন বাংলা রেডিওর AGM অনুষ্ঠিত হবে। উক্ত AGM এ আপনারা যদি যারা মেম্বার আছেন তারা যদি সবাই উপস্থিত থাকতেন এবং এজিএমটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করতেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম। তো আমি আর আমার কথা বাড়াবো না, আমি সাদিদের কাছে ফেরত যেতে চাই। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আপনারা অতীত ব্রিসবেন বাংলা রেডিওর সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন এ কামনায় আমি আমার এখানেই আমার যে সংক্ষিপ্ত কথা বলার ইচ্ছা ছিল সেটা শেষ করছি।
ধন্যবাদ সুজন ভাই আপনাকে আজকে স্টুডিওতে, আবারও ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান আঙ্কেলকে, অনু ভাইকে এবং আপনাকে। শ্রোতা, আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। একটি গান শুনে আমরা, গান প্লে করার মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
হাতে
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
اینجا بریزبن رادیو منو بشنو. عزیز رادیو منو بشنو، امیدوارم حال احوالتون خوب باشه. خوشحالیم که در این چهارشنبه شب پنجم سپتامبر 2018 میلادی برابر با 14 شهریور ماه 1397 خورشیدی دوباره با شما عزیزان هستیم. با اعلام ساعت تقریبا 9:17 دقیقه شب، این رو هم خدمتون عرض میکنم که همین حالا میتونید ما رو روی صفحه فیسبوک منو بشنو از طریق پخش زنده تماشا کنید و بشنوید. امشب من که زهره باشم همراه با دو احسان و یک شبنم در خدمتون هستیم. خب خیلی سریع بریم سراغ بحث جذاب و هیجان انگیز امشب که در ارتباط با اون آقای دکتر بابک نژند هم که متخصص اعصاب و روان هستند مهمان برنامه منو بشنو هستند. احسان جان بفرمایید، خواهش میکنم.
منو سلام عرض میکنم خدمت شنوندگان برنامه منو بشنو و سپاسگزارم که ما رو انتخاب کردن برای گذروندن این ساعت از وقتشون. همونجوری که از قبل اطلاع رسوندیم، امروز در نظر داریم که در مورد افراد خاصی در فضای مجازی صحبت بکنیم. همونجوری که میدونید از سالها پیش فعالیت مردم در فضای مجازی با ارسال پیام در یاهو مسنجر شروع شد و توی اتاقهای پیام رسان یا به قول خود اون چت روم ها شروع کردن به هم پیام دادن و پیام فرستادن. بعضیاشون با آیدی های فیک و بعضیاشون هم خب با ایده های واقعی، ولی این پیام رسان ها به مرور تغییر کرد و به روز شد و شبکه های اجتماعی بهش اضافه شد و تا امروز تا رسیدیم به امروز. ولی از سالها پیش یه سری آدم خاصی توی این فضا رشد کردن که
یه سری
حالا من نمیخوام اینقدر تیز در موردشون صحبت بکنم، ولی یه سری آدم ها اومدن توی این فضا رشد کردن. ببینید فضای مجازی یه امکانی رو برای همه ماها به وجود آورد که تونستیم دارای تریبون باشیم و برنامه تولید بکنیم و محتوا تولید بکنیم.
عقایدمون رو درش بگیم، نظراتمون رو بگیم. درسته،
مثل رادیوی خودمون ما بیشترین مخاطبمون رو تو فضای مجازی داریم. ولی عرضم به خدمت شما که ولی اینجور یه سری آدم ها هستن که هیچ محتوایی ندارن، هیچ برنامه تولید نمی کنن، ولی بیشترین مخاطب رو دارن و بیشترین دنبال کننده رو دارن، اگه نخوام بگم فالوور، دنبال کننده رو دارن. و این فضا اینقدر جذاب شده که حتی یه سری از ورزشکارا، هنرپیشه‌ها، خواننده‌ها تخصص اصلیشون رو ول کردن و اومدن دارن توی این فضا فعالیت میکنن. تا چند وقت پیش این فعالیت‌ها و این نمیدونم بگم ادا اطفارا و این حرفای بی ارزش فقط به خاطر جلب توجه بود، ولی از یه جایی به بعد یه سری آدمایی که باهوشتر بودن اومدن از این افراد شروع کردن سوء استفاده کردن و کسایی که اینها رو دنبال می‌کردن شدن ابزار دست اون افراد باهوشتر برای مثل بنگاه‌های شرط بندی، مثل خیلی بیزینس‌های دیگه که الان توی ترکیه
کسب و کارهای دیگه
که مکان امنی شده براشون ترکیه که برن اونجا و دست به این کارها بزنن. من می‌خوام اولین سوالم رو از آقای دکتر به این صورت بپرسم که چرا فضای مجازی مکان